জ্ঞান স্বরূপ ব্রহ্ম, আর তত্ত্বমসি তুমিও সেই হও, অতএব তুমিও সেই ব্রহ্ম। এই চারটি মহাবাক্য তিনি প্রচার করতে লাগলেন। বৈষ্ণব আচার্যগণ আসেন, তাহারা এসে ভগবানের সেবা আর ভক্তির থেকে লোককে বিমুখ করতে দেখে তাহারা প্রবল ভাবে সেই মতবাদকে, শঙ্করাচার্যের মতবাদকে খণ্ডন করেন, করে তাহারা সমস্ত ভারতবর্ষের সর্বত্র তাহারা বৈষ্ণব ধর্ম প্রচার করেন। ভগবানের সেবা আরাধনা ভক্তির বিষয়ে তাহারা সমস্ত জীবজনকে জানান। এই স্থানেতে আমরা দেখতে পাই চার বৈষ্ণব আচার্য হয়েছেন, যাহারা শ্রী ব্রহ্ম রুদ্র সনকা বৈষ্ণব খেতে পাবনা। শ্রী সম্প্রদায়ের আচার্য হচ্ছেন শ্রী রামানুজ, যিনি বিশিষ্টাদ্বৈতবাদকে প্রচার করেছেন। আবার তাহার মধ্যে তিনি বেদান্তের ভাষ্য করলেন শ্রী ভাষ্য। শ্রীমন মধ্যাচার্য তিনিও এসেছেন, তিনি শ্রীমন মধ্যাচার্য তিনি শুদ্ধাদ্বৈতবাদ প্রচার করলেন। আবার বিষ্ণু স্বামী শুদ্ধাদ্বৈতবাদ, আর শ্রী নিম্বার্ক নিম্বাদিত্য তিনি দ্বৈতাদ্বৈতবাদকে প্রচার করেন। এর মধ্যে আমরা দেখতে পাই শ্রী রামানুজ বিশিষ্টাদ্বৈতবাদের মধ্য দিয়ে তিনি বললেন কি বিশেষ বিশেষণ যুক্ত ভগবান, এই জগৎ এবং জীব তাহার বিশেষণ স্বরূপ, তাহারই স্থূল অবয়ব এবং তাহার থেকে সব কিছু প্রকটিত হয়েছে, এবং সব কিছু নিয়েই তিনি বিশেষ স্বরূপ ভগবান। লক্ষ্মী নারায়ণ তিনি একমাত্র উপাস্য, আর ভক্তিপূর্বক তাহার আরাধনা করতে হবে, সেবাই জীবের ধর্ম। এই প্রকারে তিনি বিশিষ্টাদ্বৈতবাদকে প্রচার করেন। আবার শ্রীমন মধ্যাচার্য শুদ্ধ দ্বৈতবাদের মধ্যে তিনি বললেন দুই, এক নয়, এক করলেই সব কিছু গণ্ডগোল হয়ে যাচ্ছে, একম এবাদ দ্বিতীয়ম, সব কিছু বহুর মধ্যে একত্বের বৈশিষ্ট্য। সেই বৈশিষ্ট্যকে স্থাপন করতে গিয়ে তিনি পাঁচটি ভেদ প্রকাশ করেন, জীব এবং ঈশ্বর, ঈশ্বর এবং জড়, জড় এবং জড়, জীব এবং জীব, এই পাঁচটির মধ্যে নিত্য ভেদ আছে, কোনোদিন দুইটি বস্তু এক হতে পারে না। এই ভেদের মধ্য দিয়েই সেব্য সেবক ভাবটি নিত্য বিদ্যমান, অতএব সেব্য সেবকের মধ্যে সেবা ভাবনা বিদ্যমান থাকে, সেখানে প্রেম প্রীতির পরিচয় আছে। এইভাবে তিনি পঞ্চভেদ স্বীকার করে শ্রীমন মধ্যাচার্য এই বৈষ্ণব ধর্মকে প্রচার করেন। সেই জন্য চৈতন্য মহাপ্রভু শ্রীমন মধ্যাচার্যের আচরিত এবং প্রচারিত যে বিচারধারা, সেই বিচারধারাকে গ্রহণ করলেন। এই জন্য গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের নাম হল শ্রীমন শ্রী ব্রহ্ম মাধ্য গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়। যে সম্প্রদায়ের আদি গুরু হলেন ব্রহ্মা, এবং তাহার পরবর্তী শ্রীমন মধ্যাচার্য, কলিযুগে তিনি প্রথম আচার্য, তাহার পরবর্তী তাহার বিচারধারার মধ্যে শ্রী চৈতন্য মহাপ্রভু আরো বিশেষ রূপরেখা প্রস্তুত করে দিলেন, যাহার মধ্যে বিশুদ্ধ ভাবে শ্রী রাধা মাধবের, রাধা কৃষ্ণের উপাসনার কথা জানিয়েছেন। এইভাবে শ্রীমন মধ্যাচার্য শুদ্ধ দ্বৈতবাদ প্রচার করেন। আবার বিষ্ণু স্বামী, শ্রী বিষ্ণু স্বামী তিনি শুদ্ধাদ্বৈতবাদ প্রচার করেন, যার মধ্যে শুদ্ধ অদ্বৈত ভগবান, তিনি অদ্বৈত, তিনি সাকার সচ্চিদানন্দ বিগ্রহ, আবার তিনি সর্বশক্তিমান, তাহার স্বরূপ বিগ্রহ সব কিছুই আছে, সব কিছু অবয়বের মধ্য দিয়ে জীব এবং জগৎ সব কিছু মিলেই তিনি এক অদ্বয় অদ্বিতীয় ব্রহ্ম, সেই জন্য শুদ্ধ দ্বৈতবাদকে প্রচার করেন। আবার শ্রী নিম্বাদিত্য তিনি দ্বৈতাদ্বৈতবাদ, দ্বৈত এবং অদ্বৈত, দুই এবং এক উভয় মিলে দ্বৈতাদ্বৈত বা প্রাকৃত চিন্ত ভেদাভেদবাদ, এইভাবে তাহারা মতবাদ প্রচার করেন। এইভাবে বৈষ্ণব ধর্মের প্রচার বিপুল ভাবে হয়, যাতে সকলেই ভক্তি ধর্মেতে প্রবেশ করে। এখন চারটি মতবাদ এইভাবে আমরা দেখতে পাই। শ্রী চৈতন্য মহাপ্রভু কি দিলেন? চৈতন্য মহাপ্রভু তিনি দিলেন অচিন্ত ভেদাভেদ সিদ্ধান্ত। এখন মতবাদীগণ তাহারা বস্তু পরিণামবাদী, আর চৈতন্য মহাপ্রভু যে বিচার দেখাইলেন তাহাতে শক্তি পরিণামবাদ দেখাইলেন। এখন वस्तु परिणाम बादे ब्रह्म है न विकारी, ब्रह्म विकार ग्रस्त हन अथवा ब्रह्मेर एक खंडांश जीव एवं जगत रूपे है अथवा तहार विशेष विशेषण रूपे एखन जीव जगत प्रकाशित है तो मतवादर मध्य किछु दोष आसते पारे किन्तु सिद्धांतर मध्य जेखने शास्त्रेर सामंजस्य आछे তাহার মধ্যে কোন রকমের দোষ ত্রুটি থাকতে পারে না। সেই জন্য ভ্রম প্রমাদ করেনা পাঠক বিপ্রলিপসা চার প্রকারের দোষ রহিত শাস্ত্রীয় সিদ্ধান্তকে সামঞ্জস্য করে শ্রী চৈতন্য মহাপ্রভু অচিন্ত ভেদাভেদ সিদ্ধান্ত স্থাপন করেন। যে সিদ্ধান্তের মধ্যে বলা হয়েছে একম এব পরমম তৎকম স্বাভাবিক চিন্তা সত্যা স্বরূপ তদ্রূপ বৈভব জীব প্রধান রূপে চতুর্ধা অবতিষ্ঠতি। শ্রীদেব গোস্বামী পাদ বললেন কি একমাত্র পরম তত্ত্ব স্বয়ং ভগবান শ্রীহরি, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং তিনি পরম তত্ত্ব, তাহার তদ্রূপ বৈভব অনন্ত অসংখ্য অবতার আছেন, সেই অবতার গণ তাহার তদ্রূপ বৈভব রূপে, আবার জীব তাহার শক্তি বহির্গত প্রতিচ্ছবি স্বরূপ এক কিরণ সদৃশ, আবার বহির্গত প্রতিচ্ছবির নে যেমন সূর্য সূর্য মন্ডল তাহার কিরণ এবং তাহার ছায়া কিরণ পরমাণু আবার এবং প্রতিচ্ছবি মানে ছায়া এই চারটি অঙ্গাঙ্গী ভাবেতে অবয়ব রূপেতে অবয়ব অবয়বিতে যেমন অঙ্গাঙ্গী ভাবে নষ্ট আছে তদ্রূপ ভাবে ভগবান শ্রীহরি তাহার ভগবান অচিন্ত শক্তির দ্বারা তিনি সর্বশক্তিমান অখিল রসামৃত মূর্তি, আবার তাহার অনন্ত বৈভব অনন্ত অবতারগণ তাহার থেকেই প্রকাশিত হয়েছে। এই জন্য স্বগত স্বজাতীয় বিজাতীয় ভেদ রহিত একমেব পরমম তত্ত্ব এক পরতত্ত্ব অদ্বৈজ্ঞান পরতত্ত্ব তিনি। এই জন্য শ্রীমদ ভাগবতে অথাত তত্ত্ব জিজ্ঞাসা বললেন, তত্ত্ব দর্শনের কথা বলতে গিয়ে বদন্তে তত্ত্বত্ত্বম যজ্ঞানম অদ্বয়ম অদ্বয় জ্ঞান পরতত্ত্বের কথা বললেন, সেই অদ্বয় জ্ঞান পরতত্ত্ব ভগবান শ্রীহরি ব্রজবিলাসী শ্যাম সুন্দর তাহার বৈভব মানে অবতারগণ এবং জীব সমুদায় তাহার কিরণ পরমাণু সদৃশ এবং এই বিশ্ব জগৎ তাহার মায়ার বৈভব, এই চারটি সিদ্ধান্তকে স্থাপন করে অচিন্ত ভেদাভেদ সিদ্ধান্ত প্রস্তুত হয়। আবার শ্রীপাদ শ্রী বলদেব বিদ্যাভূষণ পাদ বেদান্তের মধ্যে তিনি পাঁচটি তত্ত্বকে নিরূপণ করলেন, ঈশ্বর জীব প্রকৃতি কাল এবং কর্ম, এই পাঁচটি তত্ত্ব নিয়েই তবে অচিন্ত ভেদাভেদ সিদ্ধান্ত। আবার তাহাকে বিশ্লেষণ করতে গিয়েছিল ভক্তি সচিদানন্দ ভক্তিনাথ ঠাকুর, তিনি দশমূল তত্ত্বকে জ্যেষ্ঠ রূপে নিয়ে আসলেন, আমনায় প্রাহতত্তম হরিমীয় পরমম সর্বশক্তিম রসাব্ধিম তদ্ভিনাংশাংশ জীবান প্রকৃতি কবলিতান তদ্ভিমুক্তাংশ ভাবাত ভেদাভেদ প্রকাশম সকলমপি হরে সাধনম শুদ্ধ ভক্তিম সাধ্যম তৎপ্রীতিম এবেত্যু উপদিশতি জনান গৌরচন্দ্র স্বয়ং সহ। শ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর বললেন কি মহাপ্রভুর বিচার গুরু পরম্পরা প্রাপ্ত বেদ বাক্য আমনায় বাক্যই একমাত্র মূল প্রমাণ শব্দ প্রমাণ, সেই শব্দ প্রমাণের দ্বারাই নয়টি সিদ্ধান্ত স্থাপিত হয়েছে, যাহার মধ্যে ভগবান শ্রীহরি তিনি হলেন পরম তত্ত্ব, তিনি সর্বশক্তিমান অখিল রসামৃত মূর্তি, আবার জীব সমূহ তাহার বিভিন্নাংশ তত্ত্ব শক্তির থেকে প্রকাশিত হয়েছে। এই জন্য শক্তি পরিণাম বাদ যেমন মণি এবং মন্ত্র ঔষধি নিজ স্বরূপে থেকে মণি মন্ত্র যেমন নিজ স্বরূপে থেকে তাহার থেকে কার্য হয় তদ্রূপ ভাবে ভগবান নিজের শক্তির দ্বারা এই বিশ্ব জগৎকে প্রকাশিত করেছেন। আবার জীব কেউ বললেন আমরা কেহ ব্রহ্ম নহি ব্রহ্ম জাতীয় বস্তু, অর্থাৎ ভগবানের আমরা সান্নিধ্য তাহার পরিকরত্ব তাহার সেবা লাভে অধিকারী, আমাদের মধ্যে সেই স্বরূপ আছে, আমরা সকলেই কৃষ্ণের দাস, গীতা শাস্ত্রে জীব রূপ শক্তি করি মানি, গীতাতে জীবকে শক্তি বলেই বলা হয়েছে, শক্তির পরিচয় শক্তিমানের সেবায়। সেই জন্য মহাপ্রভু বললেন কি জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, জীবের স্বরূপ হচ্ছে আমরা সকলেই কৃষ্ণের দাস, আমাদের সেবাই ধর্ম সেবাই প্রয়োজন, সেই জন্য
জীব আছে, এক বদ্ধ অপরে মুক্ত, মুক্ত জীব এবং বদ্ধ জীব। যাহারা মায়াতে আবদ্ধ তাহারা বদ্ধ, আবার যাহারা এই মায়ার আসক্তি অহংকার অভিমান পরিত্যাগ করে ভগবানের সেবায় নিয়োজিত তাহারা মুক্ত জীব। আর ভগবানকে পাওয়ার উপায় সাধনম শুদ্ধ ভক্তি, শুদ্ধ ভক্তির দ্বারা তাহাকে পাওয়া যাবে এবং তাহার প্রেম এক জীবের এইটি হচ্ছে প্রয়োজন। সেই জন্য মহাপ্রভু বললেন কি, কৃষ্ণ প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। সতী মাকে বললেন কি, মাতা আমি আনি দেব মাতা কৃষ্ণ প্রেম হেন ধন, সকল সম্পদময় শ্রীকৃষ্ণ চরণ। এইভাবে তিনি প্রেমের সন্দেশ বিলিয়েছেন। এই হলো অচিন্ত ভেদ ভেদাভেদ সিদ্ধান্তের বিষয়। এইখানে রাখছি,
we will translate in our mat in evening class. You should know that this place is called Rudradeep, and here all acharyas, even Shankar, Madhvacharya, Vishnu Swami, Nimbaditya and Madhvacharya, all have come to this place, and here they wanted to take darshan of Sri Chaitanya Mahaprabhu, and by their bhakti devotion they have taken darshan of Sri Chaitanya Mahaprabhu, and Chaitanya Mahaprabhu ordered them to return to their places and to preach. Here they are told so many things that Chaitanya Mahaprabhu has taken the essence of all the Vaishnava sampradaya siddhant philosophy, and he reconciled, and then he told that it is achinta bheda bheda tattva. What is the meaning of achinta? Achinta ka tatparya kya? Achinta mane ki? Achinta mane mone dvara je chinta korte parbo ekhane bola hoy nai. Ekhane bola hoyeche achinta mane ved buddhi gamya guru parampara je amader acharya gon je je শব্দকে অর্থাৎ বেদ উপনিষদ শাস্ত্র ইত্যাদিকে অঙ্গীকার করেছেন, ওর মাধ্যমে আমরা এইগুলিকে বুঝতে পারব, নিজে বুদ্ধিতে এইটা বুঝতে পারা যাবে। উই ক্যানট রিয়ালাইজ অল দিস থিংস বাই আওয়ার মেন্টাল এক্সকুপেলেশন, উই ক্যান নো ইট বাই দি হেল্প অফ গুরু পরম্পরা শব্দ ওয়ার্ড, দ্যাট ইজ বেদ উপনিষদ এন্ড উইচ আওয়ার Guru Parampara has accepted it. So, Chaitanya Mahaprabhu established Achinta Bheda Bheda Tattva. One thing more, here, this place is called like Nideya Ghat, where there is no mercy, without mercy. Nideya Ghat eke bole ei jonno Chaitanya Mahaprabhu tar bibahita patni Vishnu Priya Devi ke patya kare, তার বৃদ্ধা মাতাকে প্রত্যাগ করে, যার পিতা ঠাকুর এবং ভাই অতনি ভাই গত হয়ে গেছেন, ভাই চলে গেছেন সন্ন্যাস নিয়ে, এম পিতা ঠাকুরও গত হয়েছেন, এইরকম হতে কাঙ্গালী মায়া মাকে আর তার পত্নীকে প্রত্যাগ করে এইখানে তিনি ছাপ দিয়েছিলেন যমুন গঙ্গাতে, আর কণ্টক নগরীতে যে সন্ন্যাস গ্রহণ করেছিলেন, এই জন্য তার নাম হচ্ছে নিদ্যাঘাট। চৈতন্য মহাপ্রভু লেফট হিজ মাদার, helpless mother, his wife and everything, and jumped in the Ganges at the time of very cold season, and he crossed the river and went to Kantak Nagari and he took sannyas. So this place is called Nidya Ghat. We will explain it in Vistar Purva. Vistar Purva. In detail, in mud, now it is so hot. এখন অত্যন্ত রোদ হয়েছে, এখন আমরা পাঠ সমাপ্ত করছি, মঠেতে যে আমরা এই সব সন্ধ্যার সময়তে এই সবগুলি বিস্তারিত ভাবতে আমরা নিবেদন করব। এখন যারা স্নান করেছেন ভালো, আর যারা স্নান করেন নাই,
when greed will more come in condensed form and concentrated form, then you will have attachment. At that time, transcendental Vishuddha Sat will induct in you from the heart of a pure devotee. And when that Vishuddha Sat try to understand Vishuddhi-tattva. Vishuddhi-tattva is a transcendental element on which this Ashtakaliya pastimes are being performed, not in this dirty heart. So, just as when Krishna comes here, he brings his eternal abode and he puts it here. And when he goes away, then his eternal abode goes away, and again we see the dust and material grain and material stone. Similarly, with the mercy of pure devotee, Shuddha Sattva will come in our heart. And then Maharaj Ji was saying, then you will have not to meditate upon Ashtakaliya Leela. It will automatically come in you without effort. When this whole thing was being told, I don't remember which devotee was there. Someone must have asked some other person what Maharaj was saying. Then that devotee came to me and said, so Maharaj was saying that unless we come to the stage of bhav, we should not meditate upon pastime of Krishna. Now I ask you that whatever I have told here, does it mean this thing? What does it mean? I also discussed with Maharaj. Maharaj said, look, once Chaitanya Mahaprabhu was going for shauch, toilet, in the evening, he took out his tongue and hold it very strongly. And a small boy named Gopal like him. This is boy. So, he said, Mahaprabhu, why are you holding your tongue so tightly? He said, I am going to toilet. It is not pious activity. And I don't want to chant during this time, during this impious activity. But this tongue has fallen in bad habit of always uttering Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Rama. I am forcefully trying to stop it and it is not stopping. So now I have taken it out and hold it so that it should not vibrate and chant Hare Krishna. Then Gopal said, but Mahaprabhu, tell me one thing. It is said, when you die at that time, you should chant Hare Krishna. And if a person who is just in the toilet and at that time death comes to him and he is not allowed to chant, so he will die without chanting, what will be his fate? Mahaprabhu said, oh, wonderful. You are such an advanced person. You have really opened my eyes. You are even my guru. So from today, I will call you Gopal Guru. Maharaj narrated this story just to tell us that when you come in that stage, at that time chanting is not your activity, chanting will be automatic process. This time we chant just to complete our rounds. When we chant idleness, yawning, sleep, everything starts hovering around us the moment we start chanting. But when we will at the stage of bhav, chanting will become so automatic, so natural, that you will unable to even stop it. Similarly, unless one comes to that stage of bhav, he should not meditate upon Ashtakaliya Leela. Leela will automatically come. Therefore, it is good that you should plant flowers, water eggplant, and do whatever your guru is saying, unless you come to the stage of pure chanting. Because it will not be possible for you to meditate upon Ashtakaliya Leela. He said, the moment you will think about the confidential pastime of Radha and Krishna, their loving affairs which are transcendental and eternal, which are so high, you will always equate it with the loving affairs of material and mortal men and women. Positively, desire of lust will get intensified in your heart. And the moment if you have a desire of lust by thinking or by meditating upon pastimes of Radha and Krishna, you will go to hell. Why? At that time you are considering Radha and Krishna as ordinary man and woman. So, you should not try it. Chaitanya Mahaprabhu, Jagannath Babaji Maharaj was 144 years old. When he stamped on the discovery of Yogpeeth. Nearly about 100 years he stayed in Vrindavan and then he later on came to Navdeep. He was living nearby to Surajkund, there in Brajmandal, near Govardhan.
Yeah.
Suryakund?
Suryakund. They say Surja in Bengali. Surja or Surya?
Surja, Surya, same. That is Sankul. Where Radha Rani used to go to worship Surya. Or where Radha Rani goes to meet Krishna on the pretext of worshipping Surya. Why he came? He said, oh, it's very heavy place. Very difficult for me to meditate upon Radha Krishna. The moment I try to do it, I always commit some offense. I am unable to advance in bhakti. So I should now take shelter of Gaurdham, which is free from all offenses. No, this is not correct statement. Gaurdham is free from all offenses. Well, it is okay. At the same time, Gaurdham, where you cultivate your bhakti, it does not consider your offenses. This is the real thing. So, benevolent place, like Mahaprabhu, it always forgive your offenses also, all other misdeeds. Jagannath Das Babaji did not require to come, but he showed by his activity that first we should take shelter of Gaurdham, and then when we generate more bhakti in us, then we should take shelter of Vrindavan. If we'll go to Vrindavan, some Bengali goes there. Bengali Vaishnava are very strong in following certain principles, which are called principle of purity. How to eat, if they will, you will never find their left hand being touching this, their thali, they will never let it enter. Their thali will always remain away from the asana where they are sitting. If they will go toilet, they will put off their all clothes and wear other clothes. Then they will come and take bath and then they will change their clothes. Always. Even if they are having dysentery, they will use this system. They are very strong in following it. And they will go to Vrindavan, oh, so bad. I saw their Brijavasi, they go toilet and don't change clothes. They don't change their
clothes.
You think it, and you will start having feeling that this Vrindavan Vasi, Brajvasis, they are not pure, they cannot cultivate bhakti. The moment this thought will come in your mind, you will commit offense. Sanatan Goswami went to Mathura and saw two boys were playing. Name of one boy was Madan and the other boy was Tadan. They were playing Gulli Danda. You know Gulli Danda? Gulli Danda is Indian cricket. Indian cricket. There is a one small wood chip. It has edge on, edge on its corner, both sides, edge. And from middle it is
thicker.
Fat, thicker. And then you have another pattern. When you strike at the edge, then it jumps. When it jumps, then you again hit it. And when it goes away, then you put that pattern here. The other person who is the competitor, he will have to strike at that pattern. If he strikes at this pattern, then he wins. And if he could not strike that pattern, then he loses. This is Indian cricket. Then again, he will start hitting it and then striking it. So this is called Gulli Danda. So both boys were playing Gulli Danda. And all of a sudden, Sadan was defeated. Then he gave a ride to Madan on his shoulder. And he was seeing. And the next time, Madan was defeated. And Sadan asked that, give me a ride on your shoulder. Then Madan started running instead of giving ride to him. And he entered into the temple of that house and stood at the altar. And then Sanatana Goswami found that he was no other than Madan Mohan himself. So Madan Mohan and those Sadan were playing. They were so close friends. Madan Mohan from his altar used to come down and play with that boy. That was the house of a Choba. Chobayan was there. And then when he went into the kitchen, he saw...
What is Choba?
Choba is a caste, Chaturvedi. Chobe is caste and their wife will be called Chobayan. It is Mrs. Choba, Mrs. Chaturvedi. She was doing brushing her teeth by that wood stick of neem. That's it, like this. And when she saw the khichdi is getting burnt, so she just used it as and a whole salvia went into it. And then she is there. Sanatana Goswami sighed. He said, oh mother, what are you doing? I am preparing khichdi for my boys, Madan and Sadan. You know Madan is Thakurji himself. You will give this bhog with your this stick. Can't you use a spoon? No, I cannot use because I have not washed the utensils yet. You have not washed the utensils yet? You have not taken bath yourself? Not yet. And you are preparing a khichdi and stirring it like this? Yes, it's very bad. It is purely unscriptural. You should not do it. You can prepare for your son, okay, when it is the question of offering it to Lord, you should take bath and with a full cleanliness you should give. Oh, I never knew it. Tomorrow I will do like this. Again, tomorrow Sanatana Goswami came there. He was very much attracted by that boy, Madan, who is Sanatana Goswami. When he came, he found both boys were crying, yelling, oh ma khichdi, oh ma khichdi, give us khichdi, give us. What has happened today? Why are you taking bath? Why are you washing your utensils? Madana was saying, why you are engaging in these nonsense activities? Why are not you preparing khichdi for us? And he was crying like this thing, and Madan Mohan, Sanatana Goswami was listening it. He said to Ma, oh Ma, please do as this boy is saying. Because all the activities and services to Lord is in order to please him. If he desires to do like this, you should do like this. You are above all these rules and regulations. I was trying to drag you inside the rules and regulations, but you are above rules and regulations. Do as you do. So if we go to the Sanatana Goswami showed by this pastime that how we can misunderstand Brajavasis. Therefore Mahaprabhu said, don't go there more than 3 days and don't stay there much.
So why are we there?
That is why our bhakti is progressing so slow.
That's why staying in Mathura.
That is why he is staying in Mathura.
Some risk to somebody.
Now the question is again, what should we do? That devotee, Western devotee, asked me that we should not meditate upon pastime of Krishna because Maharaj said these things today in the morning class at Jagannath Das Bhajan Kutir. I replied, then I confirmed it from Maharaj, and then Maharaj again replied me. I am repeating it. I have never asked to stop meditate upon Krishna pastime, Maharaj said. Unless we meditate upon pastime of Krishna, we cannot progress in Krishna consciousness. When we chant Hare Krishna Mahamantra, whatever we have read and heard from the Vaishnava, we should meditate upon those pastimes and should not speculate from our side, one thing. Secondly, most confidential pastime where Radha and Krishna having their confidential leelas, loving leelas to each other, because we are going to equate them with the pastime of an ordinary man and woman, this will create a lusty desire in us. So refrain from those meditations, especially. These are the things which will automatically come in our mind when we will come to the stage of bhava. So, this Gaurmandal Dham is Audaryamaya Dham. You know Audaryamaya Dham? Magnanimous, most magnanimous place. Jagannath Das Babaji was living here. What he used to do? He had a disciple, he will cook for him. Jagannath Das Babaji Maharaj was not capable of seeing because he was too old. His eyesight was not strong, rather his eyelids were falling on his eyes and it used to remain closed always. So before eating, he will call puppies, the small child of dog, what do you call it?
Puppies.
It is English?
Puppies.
Puppies. Pilla. There were puppies of a dog, 9 puppies. He will give them to eat. And then he will eat with them, along with them. That disciple used to have some hatred feeling. He said, why my guru is doing like this? So another day he cooked it and he threw all those puppies away from his house. And when he gave it to Jagannath Das Babaji, he did not eat. He said, why are you not eating? He said, let puppies come. They won't come. Why won't they come? I have sent them very far away. No, bring them, otherwise I won't take. Then those puppies will come, and he started giving them, then he again stopped. Why have you stopped? He said, where are the puppies? His eyes were closed. 1, 2, 3, 4, 5. Where are the rest? So he brought only 5, he did not let all the puppies come. Then again he went and all the 4, 9 puppies came, and then he gave to them and then he ate. By this action, he showed that all the animals, cows and trees, insects, everything of Gaurmandal is not ordinary thing. They are very, very highly advanced devotees. We should consider them on that esteem, high esteem. And even we should not try to cut the leaf and anything of the tree, because these trees are very transcendental or advanced devotees doing their bhajan. He used one word here. In Brajdham, and in Gaurmandal Dham. All the things, living entities, birds, creepers, and insects, animals, they are supporting the pastime of Krishna. They are anukul to pastime of Krishna. Then he gave the example of a serpent. Braj Vilas system, wherein it was said that all the living entities, people, and they are very advanced devotees. Then he said that Radhaji was going back without meeting Krishna. And a serpent came in front of Radhaji, and then Radhaji got scared and she again ran back and fell in the lap of Krishna. So this way that serpent was, it is creating a pastime in favor of Radha Krishna's meeting. Once disciple of Jagannath Das Babaji said that we have got some pranami, so why should not we do some utsav? He said, okay, do it. Cook as much as possible, as good as possible, and call all the Vaishnavas. Then he said, to whom I should call? He said, call all the dogs, cows, and animals of the Gaurmandal, and we will give a feast to them. He said, all these Babajis, they become crooked, hypocrite. They are not pure, insincere. So they don't belong to the Gaurmandal. We will give feast to the real Vaishnava. So these animals are the Vaishnava. Because they are here, they born here, they will live here, they will die here, without any hypocrisy, without any duplicacy. There are many Babajis, Sahajiyas, especially in Gaurmandal. They challenge our parampara. They say, Saraswati Gaudiya Pranali is not Siddha Pranali. Do you understand what I spoke? Again, I will try to make you understand. Maharaji spoke this word. Pranali means process. This Babaji says that there is a perfect process by which we should attain the perfection. And you know what do? They say the perfection of all the living entities to serve Radharani as one of her maid servants. So this is our perfection. So anyone who goes there for initiation, this the Guru will say, oh, you are this Manjari in pastime of Krishna. So meditate upon this Manjari and you have got this duty, and you should now get absorbed in Ashtakaliya pastime of Radha and Krishna and do service thinking yourself that Manjari. This process of bhajan is perfect because the moment you go there, they tell you your perfect state. So in your perfect state, you are doing your bhajan. So this bhajan process is called perfect bhajan process or Siddha Pranali. And Gaudiya Saraswat Parampara, in which we are there, we are not doing like this. So our Pranali is not perfect Pranali. Understood the point? This is your question. Maharaj said, they give Gopi Bhav, not Gopi Bhav. Gopi Bhav. What does it mean by Gopi Bhav? Gopi Bhav is the Bhav, the mood which takes you to the ultimate aim of the life, and Gopi Bhav is the mood which takes you to the downward, to the hellish planet. How come? Perfect state of meditating about Radha Krishna pastime is not from mind, not from brain, not from these senses. This is the activity, spontaneous and natural activity of soul. Unless one is identifying itself with the body, he is not totally separating itself from body. He is living in the bodily state. He cannot think about pastimes of Radha Krishna from soul. Soul is not separately identified here. So first way of doing bhajan is that we should gradually do the bhajan and stop to identify ourselves with this body. Unless we are situated in our original constitutional position, we cannot think about the moods of gopis at all. And if we start thinking about gopis' mood before that, positively sensual feeling will come in us and we will fall into pit. So real way of doing bhajan to come to that ultimate state is that trinadapi suni chen charorapi sahishnuna amanina manadena kirtanyo sadari. Mahaprabhu gave, this is the siddha pranali, perfect process of doing bhajan. Not that any person who does not know how to blow his nose and you say that you are this gopi and think yourself with gopi and he becomes gopi and some girl comes to him and he just says, you are gopi, I am gopi, why should not embrace each other, and then they produce children. This is the gopi bhav they are giving. So all those people who have been, Ajit, that was, एक गाना है उनके दामन से जो आए उन हवाओं को सलाम. आप वहां से आए हम आपको दंडवत करते हैं. अब ये बताइए कोई खबर लाए हैं तो हमें खुश कर दो. महाराज जी कितने बजे आ रहे हैं? खुल गया?
Not Monday.
हैं? नहीं, यहाँ नीचे कितने बजे आ रहे हैं? मेरी बात हुई थी, वो बोल रहे थे 5:30 से पहले नहीं आऊंगा. So Maharaji said, our siddha pranali is trinadapi sudni chen charorapi sahishnuna. Secondly, our guru parampara is bhagavatiya parampara. Try to understand this point. Some people say diksha parampara is perfect parampara and some people say shiksha parampara is perfect parampara. If we say Diksha Parampara is perfect Parampara, this means there is no value of Shiksha Guru. And if we say that Shiksha Guru is perfect Parampara, then there is no need of taking initiation. You are getting the point? But Srila Prabhupada told that the perfect Parampara is Bhagavatiya Parampara. You have to take initiation and you have to take Shiksha also. Your attachment with the person, your attachment should be with the guru, either Shiksha Guru or Diksha Guru, who is Bhagavat. Your association, your connection, your relationship, your attachment should be with that guru, either he is Shiksha Guru or he is Diksha Guru, but whoever is really Bhagavat, a realized soul, you should surrender to him. This process is called Bhagavatiya Parampara. Got it? This all was wonderful nectar was given by Maharaj in
Bhagavatiya
Parampara. Or Bhagavat Parampara ya Bhagavatiya Parampara. Then Maharaj spoke there in Rudradeep. Very little. And Shubhanand Prabhu spoke a lot. It was pure, what should I say?
Tattva
Siddhanta. Should I discuss? Rai's Tattva Siddhanta.
Later.
Rai Tattva Siddhanta, but to me it gives a lot of interest. I am very much interested. But what is Advaitavad? What is Dvaitvad? What is Achintya Bheda Abhed? He did not explain much, but still he gave some hint. But Maharaj said, I will try to tell you a few lines. when we talk about achintya bheda abhed, Maharaj was saying, then we should understand that what does it mean by achintya. It appears the literary translation of achintya is inconceivable, okay, which we cannot conceive. Maharaj said no. In fact, this is not the real translation or real meaning of achintya. Achintya means which cannot be conceived by our mental speculation, but which can be conceived by our parampara and scriptures, is called inconceivable. The real meaning of inconceivable is which cannot be conceived by our mental speculation, but can be conceived by parampara and scriptures. This is called inconceivable. There is, we went to Rudra Dweep. In Rudra Dweep, all the five acharyas came. Today we said five acharyas, then we divided two parampara. One is called Mayavad parampara and one is called Vaishnava parampara. And Vaishnava parampara are further divided into four parts: Sri Sampradaya, Brahma Sampradaya, and Rudra Sampradaya and Kumar Sampradaya. All the acharyas of these Vaishnava Sampradaya and Shankaracharya came there. It was stated